الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على السلام حي على السلام حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آج کل ہم رمضان کے مہینے سے گزر رہے ہیں
برتمانے رمضان ماس اتباہت کرچی ہمرا پرائے دوئی পক্ষ বা দুই দশক ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আল্লাহর কৃপায় এ মাসে প্রত্যেক মোমেন বেশি বেশি এ মাসের কল্যাণ থেকে অংশ পাওয়ার বিষয়ে সচেষ্ট থাকে। রোজা যেখানে আল্লাহ তাআলা আবশ্যক করেছেন সেই আয়াতগুলোর প্রথম দিকেই যে উদ্দেশ্য রমজানের বর্ণনা করেছেন তা হলো তোমরা তাকওয়া অবলম্বন করো। অতএব রোজা এবং রমজানের কল্যাণের অংশ আমরা তখন পেতে পারি যদি রোজার পাশাপাশি আমাদের তাকওয়ার মানও আমরা উন্নত করার চেষ্টা করি, উন্নত রাখার চেষ্টা করি, সকল প্রকার পাপ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর আশ্রয়ে যদি আশার বিষয়ে যদি আমরা সচেষ্ট থাকি তাহলে এটি সম্ভব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা হলো ঢাল বা বর্ম, শুধু নয়মাত্র রোজা রাখাই কি যথেষ্ট, সেহরি এবং ইফতারি খাওয়াই কি যথেষ্ট, শুধু এতটুকু কাজ কি আমাদেরকে রোজার বর্ম বা ঢালের মাধ্যমে নিরাপত্তা দেবে, নিরাপত্তা নিশ্চিত করবে যে আমরা সেহরি এবং ইফতারি করলাম? এর উত্তর হলো না, বরং এর অনুষঙ্গগুলো আমাদেরকে দেখতে হবে। রোজার যে মৌলিক উদ্দেশ্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যা আমিও বলেছি ইতিমধ্যে তা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুতরাং যদি আমাদের রোজা এবং রমজানকে যদি সেই রোজা এবং রমজানে রূপ দিতে হয় যা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আল্লাহর জন্য হবে, আর যার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা, তাহলে আমাদেরকে রোজা ও রমজানকে সে মানে পৌঁছাতে হবে যা আল্লাহ তাআলা আমাদের কাছে প্রত্যাশা রাখেন। আর যে উদ্দেশ্যে রোজা আবশ্যক করা হয়েছে তার সামনে রাখতে হবে। আর আমি উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন রোজার উদ্দেশ্য লক্ষ্য হলো খোদার তাকওয়া অবলম্বন করা। আমরা মোমেন হওয়ার দাবি করি, মুসলমান হওয়ার দাবি রাখি, আর এই দাবি করি যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশ অনুসরণ করে তাঁর প্রতি দৃঢ় বিশ্বাস বা ইমান স্থাপন করে তার ভবিষ্যৎবাণী অনুসারে যে মসিহ এবং মাহদির আসার কথা ছিল তিনি হলেন হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলাম ধর্মের পুনর্জীবনের কাজ এবং দায়িত্ব ঐশী প্রতিশ্রুতি অনুসারে এখন মসিহ এবং মাহদির হাতেই হবে বা হওয়া অবধারিত। অতএব আমাদের জন্য আবশ্যক হলো, আমাদের জন্য দায়িত্ব হলো নিজেদের মাঝে ইসলামের প্রকৃত চেতনা এবং প্রেরণা সৃষ্টির জন্য মসিহ মাউদ থেকে পথের দিশা নেয়া, দিক নির্দেশনা নেয়া। আমরা যদি দেখি যে তাকওয়া সম্পর্কে তিনি কি বলেছেন তাহলে এ বিষয়ে সম্পর্কে আমরা অবগত হব যে তাকওয়া কি বা তাকওয়া কাকে বলে। আমি ইতিমধ্যে বলেছি যে আমরা মুসলমান হওয়ার দাবি করি আর আমরা ইমানদারদের অন্তর্ভুক্ত। হজরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন, শোনো, ইমানের প্রথম স্তর হলো মানুষের তাকওয়া অবলম্বন করা। আবার তিনি স্পষ্ট করছেন যে তাকওয়া কাকে বলে। এর উত্তর হলো সকল প্রকার পাপ থেকে নিজেকে মুক্ত রাখা বা নিজেকে দূরে রাখা। এখন আমরা যদি আত্মজিজ্ঞাসা করি, আত্মবিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে এটি সাধারণ কোনো বিষয় নয়, সহজ কোনো বিষয় নয়। আত্মজিজ্ঞাসার মাধ্যমে আমরা বুঝতে পারবো, আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে তাকওয়ার রাস্তা অবলম্বন করে আমরা কি বান্দাদের প্রাপ্য দিচ্ছি, আমরা কি তাকওয়ার অনুসরণের মাধ্যমে আল্লাহর সৃষ্টির প্রাপ্য এবং অধিকার প্রদান করছি। তিনি বলেন, তাকওয়া কি এটি ততক্ষণ পর্যন্ত বোঝা সম্ভব নয় যতক্ষণ এই বিষয়গুলোর পুরো জ্ঞান অর্জিত না হবে। জ্ঞান অর্জন করা আবশ্যক, জ্ঞান ছাড়া কোনো কিছু অর্জিত হয় না, কোনো কিছু হস্তগত হওয়া সম্ভব নয়। তিনি বলেন, এই জ্ঞান অর্জনের জন্য অর্থাৎ খোদার অধিকার কি কি, বান্দাদের প্রাপ্য কি কি, আল্লাহ তাআলা কোন বিষয় থেকে বারণ করেছেন, কি করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এটি জানার জন্য বারবার কোরআনে করিম পাঠ করো। তিনি বলেন, তোমাদের উচিত অপছন্দনীয় কাজগুলোর বিস্তারিত বিবরণ যা কোরআনে আছে সেগুলো লিপিবদ্ধ করো, এরপর খোদা তাআলার কৃপা এবং সাহায্যের ভিত্তিতে এই সমস্ত পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করো। তিনি বলেন, এটি তাকওয়ার প্রথম স্তর হবে, প্রথম কড়ি হবে। অতএব রমজানে আমরা কোরআনও পড়ছি, আর রমজানে কোরআন পাঠের প্রতি অধিক মনোযোগ থাকে, তো এই চিন্তা চেতনা নিয়ে পড়তে হবে যে কোরআনে যে সমস্ত আদেশ নিষেধ আছে সেগুলো নিয়ে আমাদেরকে ভাবতেও হবে, আর মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, আর ভালো কাজ করতে হবে বা করার বিষয়ে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আদেশ নিষেধ এবং খোদা তাআলার শিক্ষা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে, এইগুলো নিয়ে ভাবতে হবে, প্রণিধান করতে হবে এবং এইগুলোর উপর প্রতিষ্ঠিত হতে হবে, আমল করতে হবে, এটি মুমিনের পরিচয়। তিনি জোরালোভাবে এই বিষয়ে বর্ণনা করেছেন যে যতক্ষণ মানুষ মুত্তাকি না হয় তার দোয়া এবং ইবাদতে গ্রহণযোগ্যতার বা গ্রহণীয়তার বৈশিষ্ট্য দেখা যায় না, কারণ আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
يعني বেশক আল্লাহ তাআলা মুত্তাকিয়ন
নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদত গ্রহণ করেন।
সত্যি বাত হে,
তিনি বলেন এটি সত্য কথা যে নামাজ রোজাও মুত্তাকিদেরই গৃহীত হয়। পুনরায়
ইবাদত কি কবুলিয়ত,
ইবাদত কিভাবে গৃহীত হয় বা এর অর্থ কি, এর উত্তর দিতে গিয়ে তিনি বলছেন
তো इसका जवाब ये है
যে যখন আমরা বলি যে নামাজ গৃহীত হয়েছে, এর অর্থ আসলে এটি যে নামাজের প্রভাব এবং কল্যাণ রাজি আর বরকত নামাজের জীবনে দেখা যায়, ফুটে ওঠে, তার জীবনে সৃষ্টি হয়। যতক্ষণ সেই সমস্ত কল্যাণ রাজি এবং লক্ষণাবলী আর প্রভাব সৃষ্টি দেখা না যাবে, এটি শুধু সেজদা করা ব্যতীত আর কিছু নয়। তাই দেখতে হবে যে আমাদের রোজা এবং আমাদের রমজান কি আমাদের ঈমানে নিয়ে যাচ্ছে। পাপ এবং পঙ্কিলতায় যদি লিপ্তই থাকলো তাহলে নামাজ পড়ে তার লাভ কি হলো? নামাজ পড়ার কল্যাণে তার পাপ এবং পঙ্কিলতা যাতে সে লিপ্ত এবং নিমজ্জিত ছিল তা কমে যাওয়া আবশ্যক ছিল। আর নামাজ আসলে এর উত্তম একটি মাধ্যম, তাই সেই মানুষের জন্য যে মোমেন হতে চায় তার জন্য প্রথম কঠিন কাজ হলো পাপ এড়িয়ে চলা, এরই নাম হলো তাকওয়া। অতএব যদি আমাদের ইবাদত, আমাদের রোজা, আমাদের কোরআন তেলাওয়াত আমাদের মাঝে ব্যবহারিক পরিবর্তন সৃষ্টি না করে থাকে, আর তাকওয়া যা অর্জন করা এবার রোজার উদ্দেশ্য হয়ে থাকে তা অর্জনের জন্য যদি আমরা চেষ্টা না করি, তাহলে রোজার উদ্দেশ্য আমাদের বাস্তবায়িত হয়নি। সেই বর্ম বা ঢাল সম্পর্কে তো আমরা কথা বলেছি, যার সম্পর্কে মহানবী বলেছেন রোজা হলো ঢাল বা বর্ম, কিন্তু সেই বর্ম এবং ঢাল ব্যবহারের পদ্ধতি ও রীতি শেখার আমরা চেষ্টা করিনি। সেহরি এবং ইফতারির আমরা পুরো আয়োজন করলেও সেহরি এবং ইফতারি খাওয়ার যে উদ্দেশ্য আমরা অর্জন করিনি, সারাদিন অনাহারে হয়তো আমরা কাটিয়ে দিয়েছি, কিন্তু সেই অনাহারের অনাহার যাপনের উদ্দেশ্য আমাদের অর্জন হয়নি। যা পূর্ণতা লাভ করে তাকওয়ার মাধ্যমে, আর আমাদের ভেতর যে তাকওয়া জন্ম নেওয়ার কথা ছিল তা হয়। প্রশ্ন হলো দেখতে হবে যে সেই তাকওয়া আমাদের ভেতর সৃষ্টি হয়েছে কিনা। হযরত মুসা ইসলামের আরও কিছু উদ্ধৃতি আমি উপস্থাপন করব যা তাকওয়া সংক্রান্ত, আর এই বিষয়ে আমরা পথের দিশা পেতে পারি তা থেকে যে আসল তাকওয়া কি, আর হযরত মুসা ইসলাম কোন ধরনের কোন প্রকারের তাকওয়া আমাদের মাঝে সৃষ্টি করতে চান। আরেকবার তিনি বলেন এ সম্পর্কে, প্রকৃত তাকওয়া যার মাধ্যমে মানুষ ধৌত হয় এবং পরিচ্ছন্ন হয়, আর যার জন্য নবীরা পৃথিবীতে এসে থাকেন তার পৃথিবী থেকে হারিয়ে গেছে। বিরলই এমন মানুষ থাকবে যাদের ক্ষেত্রে কাদাফলাহা মান যাক্কাহা সত্য প্রমাণিত হবে। এই আয়াতের অনুবাদ হলো যে নিজেকে পাক করেছে সে নিজের লক্ষ্য এবং অভিষ্ট অর্জন করেছে। বিরলই এমন কোনো ব্যক্তি হবে যে এটি করে থাকবে যার ক্ষেত্রে এটি সত্য প্রমাণিত হবে। পবিত্রতা একটা উন্নত জিনিস, মানুষ যদি পবিত্র হয় পাক হয় তাহলে ফেরেশতা তার সাথে করমর্দন করে। মানুষের মাঝে এর কোনো মূল্য নেই, মানুষের কাছে এর কোনো মূল্য নেই, নতুবা তাদের সবকিছু তারা পছন্দের সবকিছু হালাল উপায়ে পেতে পারে। চোর সম্পদ চুরি করার চেষ্টা করে, কিন্তু যদি সে ধৈর্য ধরে আল্লাহ অন্যভাবে তাকে সম্পদ দিতে পারেন। এই চুরি বলতে শুধু বাহ্যিক চুরি বোঝায় না, অনেক ব্যবসায়ীও যারা নিম্নমানের পণ্য বিক্রি করে তারাও এই বাক্যের অন্তর্গত। একইভাবে ব্যভিচার করে, যদি ধৈর্য ধরে আল্লাহ তাআলা তার বাসনা অন্যভাবে পূর্ণ করতে পারেন যার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জিত হতে পারে। হাদিসে আছে কোন চোর মোমেন হওয়া অবস্থায় চুরি করে না, বা কোনো ব্যভিচারী মোমেন হওয়া অবস্থায় ব্যভিচার করে না, অর্থাৎ যখন হৃদয় থেকে ঈমান বেরিয়ে যায় তখনই মানুষ এই ধরনের অপকর্ম করে থাকে। তিনি বলেন যেভাবে এক ছাগলের সামনে যদি বাঘ দাঁড়িয়ে থাকে তাহলে সেটি ঘাসও খেতে পারে না। প্রশ্ন হলো মানুষের মাঝে কি এক ছাগলের মতো ঈমান নেই? মানুষ পাপে ধৃষ্টতা দেখায় তখন তার মাঝে চেতনা থাকা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি মুহূর্ত দেখছেন। তিনি বলেন যে আসল মূল এবং আসল উদ্দেশ্য হলো তাকওয়া, এটি যদি কারো লাভ হয় সবকিছু পেতে পারে, এছাড়া মানুষের জন্য ছোট এবং বড় পাপ এড়ানো সম্ভব নয়। জাগতিক সরকারের আদেশ নিষেধ মানুষকে পাপ থেকে রক্ষা করতে পারে না। শাসক তো সবসময় সাথে থাকে না যে শাসককে মানুষ ভয় করবে, মানুষ মনে করে সে একা, তাকে কেউ দেখছে না, তাই সে পাপ করে, নতুবা সে কখনো পাপ করতো না। যদি নিজেকে সে যখনই সে নিজেকে একা মনে করে, যখনই সে মনে করে তাকে কেউ দেখছে না, তখন সে নাস্তিক হয়ে থাকে, ঈমান থাকে না, আল্লাহ তার হৃদয় থেকে বেরিয়ে যান, সে নাস্তিক হয়ে যায়। আর সে এই চিন্তা করে না যে আমার খোদা সাথে আছেন, তিনি আমাকে দেখছেন। তার যদি এই বিশ্বাস থাকতো যে আল্লাহ দেখছেন, তাহলে সে পাপ করতো না। সব পুণ্যের উৎস হলো তাকওয়া। কোরআন তাকওয়া শব্দের মাধ্যমেই সূচনা করেছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মর্মকথাও হলো তাকওয়া। যদিও নেক কর্ম মানুষ করে, কিন্তু খোদাভীতির কারণে নিজে সেই কর্মের ক্রেডিট নেয় না বা নিজের প্রতি সেটিকে আরোপ করে না, বরং খোদার সাহায্য মনে করে থাকে। আর এর জন্যই ভবিষ্যৎ নেক কর্মের জন্য আল্লাহর কাছে সাহায্য চায়। নেক কাজ করলে এটি মনে করে না যে এটি আমারই বাহবা আমারই প্রাপ্য, কখনো মনে করেন পুণ্যের পূর্ণ মানে উন্নত মানে আমি পৌঁছে গেছি, বরং সবসময় তার মনোবৃত্তি এমনই হয়ে থাকে যে আল্লাহ তাআলা আমাকে নামাজের তৌফিক দিয়েছেন, নেক কাজ করার তৌফিক দিয়েছেন। দ্বিতীয় সূরা হুদাল মুত্তাকিনের মাধ্যমে শুরু হয়। নামাজ, রোজা, যাকাত ইত্যাদি তখনই গৃহীত হয় যদি মানুষ মুত্তাকি হয়ে থাকে। তখন খোদা তাআলা পাপের প্রতি আহ্বানকারী সকল অপশক্তি উঠিয়ে দেন, সেগুলোকে আল্লাহ তাআলা দূরীভূত করেন। স্ত্রীর প্রয়োজন হলে আল্লাহ তাআলা স্ত্রী দেন, ঔষধের প্রয়োজন হলে আল্লাহ তাআলা ঔষধ দেন, যে জিনিসের প্রয়োজন দেখা দেয় আল্লাহ তাআলা তা দেন। এমন স্থান থেকে আল্লাহ তাআলা মানুষের জীবিকার ব্যবস্থা করেন যা সে বুঝতেও পারে না। তিনি বলেন, কোরআনে আরও একটি আয়াত আছে, তা হল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا এখানে মুত্তাকিদের কথাই বলা হয়েছে। তুমাস্তাকামুর অর্থ হলো তারা ভূমিকম্পের সম্মুখীন হয়েছে, পরীক্ষা এসেছে, তুফান এসেছে, কিন্তু আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকার থেকে তারা কখনো বিচ্যুত হয়নি এবং বিশ্বস্ততার সাথে খোদার সাথে সম্পর্ক রেখেছেন। একবার ইমান আনার পরই মানে ক্রমশ দৃঢ়তা লাভ করেছেন। এটি নয় যে ছোট ছোট বিষয়ে ইমানের ক্ষেত্রে দোদুল্যমান হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, তারা যখন এমনটি করল, বিশ্বস্ততা এবং নিষ্ঠা প্রদর্শন করলো, তখন এর প্রতিদান কি পেল? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অর্থাৎ তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় আর বলে যে ভয় করো না আর দুঃখিত হয় না, তোমাদের খোদা হলেন তোমার তত্ত্বাবধায়ক। ও আফসিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আর শুভ সংবাদ দিয়েছেন যে সেই জান্নাতের জন্য আনন্দিত হও। আর এটি বলতে জাগতিক জান্নাত বোঝায়, আর এই জান্নাত বলতে ইহ জাগতিক জান্নাত বোঝায়। যেমন কোরআনে আছে যে বলে, মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, অন্যত্র রয়েছে, নাহনু আউলিয়া ও কুম ফিল হায়াতের দুনিয়া ও ফিল আখেরা, ইহ এবং পরকালে আমরা হলাম তোমাদের ওয়ালি বা তত্ত্বাবধায়ক। অতএব আমরা কত সৌভাগ্যবান যাদের তত্ত্বাবধায়ক এবং বন্ধু খোদা তাআলা হয়ে যান। যারা নিজেদের প্রতিটি কাজ খোদার সন্তুষ্টির জন্য করে থাকে। মোমেন এবং কাফের সাফল্যের মাঝে পার্থক্য গিয়ে বিষয়টি স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, মোমেন কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে নিজের সাফল্য দেখে এবং কাফের সেটিকে কিভাবে দেখে। তিনি বলেন, এই নীতি সবসময় সামনে রেখো, মোমেনের কাজ হলো তাকে যে সাফল্য দেয়া হয়, এই সাফল্যের পর সে লজ্জিত হয়। লজ্জিত হওয়ার কারণ কি? তার পক্ষ থেকে এর বহিঃপ্রকাশ এভাবে ঘটে যে আমি তো এর যোগ্য ছিলাম না, খোদার কৃপায় এবং অনুগ্রহেই সব কিছু দিয়েছে, গায়ে লাভ হয়েছে খোদার কৃপায়, আমার ব্যক্তিগত কোনো গুণ বা বৈশিষ্ট্যের কারণ নয় বা আমার কোনো জ্ঞানের কারণে নয়, বা আমার মেধার কারণে নয়, আমার সম্পদের কারণে বা দৈহিক সামর্থ্যের কারণে নয়, বরং এটি একান্ত খোদা তালার কৃপা। যদি এই চেতনা হৃদয়ে জাগ্রত হয় তাহলে খোদার প্রশংসা করে যে খোদা আমার প্রতি কৃপা করেছেন। এভাবে সে ক্রমশ এগিয়ে যেতে থাকে আর প্রতিটি পরীক্ষায় অবিচল থেকে ঈমান লাভ করে। সে তিনি বলেন, স্মরণ রেখো, কাফের সাফল্য হলো ভ্রষ্টতার পথ আর মোমেনের সাফল্য তার জন্য নেয়ামতের দ্বার উন্মোচন করে। কাফের যেহেতু প্রতিটি সাফল্য নিয়ে অহংকার করে এবং সেই সফলতার ক্রেডিট নিজেই নেয়, তাই ভ্রষ্টতার মাঝে হারিয়ে যেতে থাকে। কিন্তু প্রকৃত মোমেন খোদার ফজল এবং কৃপাকে তার প্রতি আরোপ করে থাকার ফলে তার জন্য নেয়ামত রাজির দ্বার উন্মোচিত হয়। তিনি বলেন, কাফের সাফল্য ভ্রষ্টতাদেরকে নিয়ে যায়, কেননা সে খোদার দিকে ফিরে আসে না, বরং নিজের পরিশ্রম, নিজের বুদ্ধিমত্তা ও নিজের যোগ্যতাকে সে খোদা বানিয়ে বসে। কিন্তু মোমেন খোদার প্রতি মনোযোগ নিবদ্ধ করে খোদার সাথে নূতনভাবে পরিচিত হয়, প্রত্যেক সাফল্যের পর খোদার সাথে তার এক নূতন সম্পর্ক গড়ে এবং তার ভিতর পরিবর্তন আসা শুরু হয়। ইন্নাল্লাহ মা আল্লাযিনা তাকাও, আল্লাহ তাদের সাথে থাকেন যারা মুত্তাকি হয়ে থাকে। স্মরণ রাখা উচিত, কোরআন শরীফে তাকওয়া শব্দ বহুবার ব্যবহৃত হয়েছে, শতাধিকবার ব্যবহৃত হয়েছে। এর অর্থ প্রথম শব্দের মাধ্যমে করা হয়। এখানে মা শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যারা খোদাকে অগ্রগণ্য করে খোদা তাদেরকে অগ্রগণ্য করেন, জাগতিক সকল লাঞ্ছনা থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেন। তিনি বলেন, আমার ঈমান এবং বিশ্বাস হলো মানুষ যদি জগতের সকল প্রকারের লাঞ্ছনা এবং কঠোরতা থেকে মুক্ত থাকতে চায় তাহলে রাস্তা একটাই, তা হলো মুত্তাকি হয়ে যাওয়া। এরপর তার আর কোনো কিছুর অভাব থাকবে না। অতএব মোমেনের সাফল্য তাকে এগিয়ে নিয়ে যায়, সে এক জায়গায় স্থির থাকে না। তিনি বলেন, তাকওয়ার লক্ষণাবলী পৃথিবীতে মুত্তাকিদের মাঝে প্রতিভাত হয়। এটি নগদ লাভ হয়, বাকি কোনো বিষয় নয়। যেভাবে বিশ্বের প্রতিক্রিয়া আর প্রতিষেধকের প্রভাব দেহে পরিলক্ষিত হয়, একইভাবে তাকওয়ার প্রভাবও চোখে পড়ে। অতএব যদি নেক কাজ ইবাদত এবং পূর্ণ করার পরও মানুষের অবস্থায় যদি পরিবর্তন না আসে তাহলে সত্যি চিন্তার বিষয়। অনেকেই প্রশ্ন করে যে কীভাবে বোঝা যাবে, হুজুর বলছেন এইভাবে বোঝা যাবে, পুণ্যের প্রতি যদি মনোযোগ বেশি আকৃষ্ট হয়, আল্লাহর প্রতি যদি মনোযোগ বেশি নিবদ্ধ হয় তাহলে মানুষ তার কাজ খোদার সন্তুষ্টির জন্য করছে বলে পরিগণিত হবে। তাকওয়া চিহ্নিত করতে গিয়ে, এদিকে মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন, মানুষের সকল আধ্যাত্মিক সৌন্দর্য তাকওয়ার সকল সূক্ষ্ম পথে পদচারণা করার মাঝে নিহিত। তাকওয়ার সূক্ষ্ম পথ আধ্যাত্মিক সৌন্দর্যের সূক্ষ্ম কারুকার্য এবং সুন্দর অবয়ব ও চেহারা হয়ে থাকে। তাকওয়ার সূক্ষ্ম পথগুলো কী কী? আধ্যাত্মিকভাবে এক সৌন্দর্য তার মাঝে সৃষ্টি হয়ে যায়। আর এটা জানা কথা যে খোদা তালার আমানত এবং ইমানি অঙ্গীকারের যথাসাধ্য খেয়াল রাখা আর আপাদ মসজিদ অঙ্গ প্রত্যঙ্গ শক্তিবৃত্তি আছে, তাতে বাধ্যত কান, হাত, চোখ, পা এবং অন্যান্য অঙ্গ আর অভ্যন্তরীণভাবে হৃদয়ে অন্যান্য শক্তিবৃত্তি, এগুলোকে যথাসম্ভব সঠিকভাবে যথাস্থানে ব্যবহার করা, অযথাস্থানে ব্যবহার করা থেকে বিরত থাকা আর এগুলোর গুপ্ত হামলা থেকে সম্পর্ক সতর্ক থাকা, এগুলো হলো ঈমানী অঙ্গীকার বা ঈমান সংক্রান্ত অঙ্গীকার যা আমরা আল্লাহর সাথে করেছি। আমাদের চোখকেও যথাযথ স্থানে ব্যবহার করতে হবে, কুদৃষ্টি এড়িয়ে চলতে হবে, বাজে কথা থেকে বিরত থাকতে হবে, কানও বাজে কাজ থেকে বিরত রাখতে হবে, হাত পা নেক কাজে ব্যবহার করতে হবে, হৃদয়ের নোংরা ধ্যান ধারণাও বের করতে হবে। এর জন্য যত বেশি সম্ভব ইস্তেগফার করা উচিত। অন্য অন্য শক্তি আছে, সেগুলোকে কাজে লাগাতে হবে, উন্নত চারিত্রিক মানে অধিষ্ঠিত হতে হবে। এই হলো অঙ্গীকার, ইমানি অঙ্গীকার যা আল্লাহর সাথে মানুষ করে থাকে। তিনি বলেন যে এগুলো পূরণ করতে হবে। এর মোকাবেলায় বান্দাদের অধিকারের বিষয়ে যত্নবান হতে হবে, বান্দাদের প্রাপ্তির বিষয়েও যত্নবান থাকতে হবে। এগুলো তো তোমাদের নিজেদের জন্য, এখন বান্দাদের অধিকারও দিতে হবে। যদি এই অধিকার প্রদত্ত হয়, তিনি বলেন এটি সেই রীতি যার সাথে মানুষের সকল আধ্যাত্মিক সৌন্দর্যের সম্পর্ক। আল্লাহর অধিকারও প্রদান করা হলো, বান্দাদের অধিকারও প্রদত্ত হলো, এর ফলে মানুষের মাঝে আধ্যাত্মিক সৌন্দর্য সৃষ্টি হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা তাকওয়াকে লেবাস বা পোশাক খায়িত করেছেন। লেবাসুত তাকওয়া আসলে কোরআনের শব্দ, এটি এদিকে ইঙ্গিত যে আধ্যাত্মিক সৌন্দর্য আধ্যাত্মিক সুষমা তাকওয়ার মাধ্যমেই সৃষ্টি হয়। আর তাকওয়া হল আল্লাহ তাআলার সকল আমানত এবং ইমানে অঙ্গীকার, একইভাবে সৃষ্টির সকল আমানত এবং সৃষ্টির সাথে কৃত সকল অঙ্গীকারের বিষয়ে যত্নবান থাকা, এগুলোর সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলোর উপর যথাসাধ্য প্রতিষ্ঠিত হওয়া। আল্লাহর যত নির্দেশ আছে ইবাদাত সংক্রান্ত বা মানুষের চরিত্র সংশোধন সংক্রান্ত, মানুষের অধিকার প্রদান সংক্রান্ত, এগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে আদায় করার চেষ্টা করা। অতএব যতক্ষণ পর্যন্ত আল্লাহর এবং বান্দার অধিকারের সূক্ষ্ম দিকগুলোর ওপর আমল করার মানুষ চেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত তাকওয়ার প্রকৃত মান অর্জন হয় না। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি গূঢ় কথা যা আমাদেরকে সামনে রাখতে হবে। শুধু কথার ক্ষয় ফোটানো হয় আর মান্দার অধিকার প্রদান করা না হয় তাহলে কোনো কাজে আসবে না। আর শুধু সৃষ্টির কিছু অধিকার প্রদান আল্লাহকে ভুলে যাওয়া, যেমন অনেক মানুষ এটি বলে থাকে, এটিও তাকওয়ার উপর চালানোর জন্য যথেষ্ট নয়। প্রকৃত মোমেনের জন্য উভয় অধিকারের প্রদান, উভয় অধিকার প্রদানের বিষয়ে দৃষ্টিবান থাকতে হবে। এরপর বিদ্যতের প্রসার তাকওয়ার সাথে দূরত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন যে সব ফেরকা এবং সব দলের মাঝে সৃষ্টি হয়ে গেছে। তাকওয়া এবং পবিত্রতা যা ইসলামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল, যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছেন, যার মোকাবেলা করা নবীর হৃদয় ছাড়া অন্য কারোর জন্য সম্ভব নয়, তা আজ হারিয়ে গিয়েছে, বিলুপ্ত হয়েছে। জেলখানায় গিয়ে দেখো যে সেখানে কাদের সংখ্যা বেশি, অর্থাৎ অপরাধী লোকের সংখ্যা কারা বেশি। তিনি ইঙ্গিত করছেন যে মুসলমানদের মাঝে অপরাধীর সংখ্যা বেশি। গানা তো আমাদের এক মন্ত্রী ছিলেন, পূর্বে আমি এটি শুনিয়েছি, তিনি বলতেন যে আমাদের মিটিং চলছিল, তারা বলে যে আমাদের কারাগারে বেশিরভাগ বন্দী হলো মুসলমান। তিনি বলেন যে আমি বললাম আমি আহমদি, আমি চ্যালেঞ্জ করছি মুসলমানদের মাঝে দেখবে যে তোমরা কোনো আহমদি নেই, বা আহমদি থাকলেও নয় মাত্র থাকবে, মানে আনুপাতিক হারে। তিনি বলেছেন এই কথা, গিয়ে যখন খতিয়ে দেখা হয় এ কথাই সঠিক প্রমাণিত হয়। তো প্রকৃত মোমেন প্রকৃত আহমদির এটি লক্ষণ, আর এটি তবলিগের অনেক বড় মাধ্যম হিসাবে কাজ করে। যদি এ বিষয়টা আমরা দৃষ্টিগোচর রাখি আর সকল বিষয়ে, সকল কর্মে, আমাদের ব্যবসা বাণিজ্যে, চাকরির ক্ষেত্রে, মানুষের সাথে দৈনন্দিন লেনদেনে যদি আমরা উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরি, আমরা যদি ইবাদতের মানকে উন্নতকারী হয়ে থাকি, তাকওয়া সৃষ্টিকারী হয়ে থাকি, যদি খোদাভীতি আমাদের হৃদয়ে থাকে, তাহলে যেখানে এটি আমাদের সংশোধনের কারণ হবে সেখানে এটি তাবলিগের নীরব মাধ্যম হিসাবে কাজ করে। ব্যভিচার, মদ, অন্যের অধিকার খর্ব করা এত অজস্র ধারায় হচ্ছে যে যেন কোনো খোদাই নেই। বিভিন্ন শ্রেণীর লোকদের বিভিন্ন আধ্যাত্মিক রোগ ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি নিয়ে যদি বিস্তারিত আলোচনা করা হয় তাহলে অনেক বড় একটি বই প্রস্তুত হয়ে যাবে। প্রত্যেক বুদ্ধিমান এবং চিন্তাশীল ব্যক্তি জাতির অবস্থার উপর দৃষ্টিপাত করে এক সঠিক এবং নিশ্চিত সিদ্ধান্ত উপনীত হবে যে সেই তাকওয়া যা কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, যা সম্মান এবং সাধুতা ও ভদ্রতার মূল কারণ ছিল বা কারণ গণ্য হতো, তা আজ হারিয়ে গিয়েছে। কোরআন তাকওয়া সৃষ্টি করতে চাইতো, এটি কোরআনের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল, তা মুসলমানদের মাঝে হারিয়ে গেছে। ব্যবহারিক অবস্থা ভালো হওয়া যার একান্ত আবশ্যকতা ছিল, যা মুসলমান এবং অন্যদের মাঝে পার্থক্য সূচক বৈশিষ্ট্য ছিল, তা শোচনীয় রূপ ধারণ করেছে, চরম ঘৃণ্য রূপ ধারণ করেছে। অবস্থা যদি এটি হয় তাহলে কি তবলিগ হবে আর মুসলমানদের কি প্রভাব পড়বে পৃথিবীতে, আর এরই ফলাফল আজ আমরা দেখছি। আর এর সমাধান একমাত্র আহমদীদের কাছে। যদি আমরা বিকৃত হয়ে যাই তাহলে তাদের কে সামলাবে, পরিস্থিতির কে সামাল দেবে? আল্লাহ তাআলার কৃপায় হযরত মসীহ মওউদের সাথে খোদার যে প্রতিশ্রুতি রয়েছে তা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু আমরা যদি তাদের অন্তর্ভুক্ত না হই তাহলে আল্লাহ তাআলা ভিন্ন জাতি নিয়ে আসবেন। আর তাদের মাধ্যমে আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হবে। সমাজের অবস্থা যদি এমন হয় যেমনটি হযরত মসীহ ইসলাম বর্ণনা করেছেন, তাহলে কত সচেতন চেষ্টা করা উচিত নিজেদের তাকওয়া এবং পুণ্যের মানকে উন্নত করার জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নেকি এবং পুণ্যের তাকওয়ার মান উন্নত করার জন্য আমাদের কত চেষ্টা করা উচিত। তিনি এটিও বলেছেন যে তাকওয়ার অর্থ এই নয় যে খোদা তালার নিয়ামতকে কাজে লাগাবে না বা উপভোগ করবে না, বরং সেগুলোকে যদি কাজে না লাগাও তাহলে এটিও তাকওয়ার সাথে দূরত্ব সৃষ্টির নামান্তর। অনেক নামধারী বুজুর্গ পীর এবং ফকির লোক দেখানোর জন্য নিজেদের পক্ষ থেকে সাদামাটা পোশাক পরে এবং বিষাদ খাবার খায় আর বলে, এটি দেখাতে চায় যে আমরা অনেক পুণ্যবান। তিনি বলছেন, স্মরণ রেখো, মানুষের সবসময় সর্বাবস্থায় দোয়ার প্রত্যাশী থাকা উচিত বা দোয়া করতে থাকা উচিত। দ্বিতীয়ত, আম্মা বেনেমাতে রাব্বিকা ফাহাদিস নির্দেশটি মেনে চলা উচিত, খোদা প্রদত্ত নেয়ামত কথা উল্লেখ করা উচিত, তা বর্ণনা করা উচিত, এর বহিঃপ্রকাশ করা উচিত, বহিঃপ্রকাশ হওয়া উচিত, এতে আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি পায় আর খোদার আনুগত্যের জন্য এক আবেগ, এক উচ্ছ্বাস সৃষ্টি হয়। তাহাদিসের অর্থ শুধু মৌখিকভাবে বলা নয়, বরং দেহে ওর লক্ষণ প্রকাশ পাওয়া উচিত। যেমন এক ব্যক্তিকে যদি ভালো কাপড় পরার সামর্থ্য দিয়ে থাকেন, সে যদি সবসময় মানসে নোংরা এবং ময়লা কাপড় পরে যে তাকে করুণার পাত্র মনে করা হবে বা তার সচ্ছল অবস্থার কথা কারোর সামনে যেন প্রকাশ না পায়, এই মানুষ এমনটি করে তাহলে এমন ব্যক্তি পাপ করে। সে খোদা তালার আসলে সে খোদা তালার ফজল এবং কৃপাকে লুকাতে চায়, সে প্রতারিত করে আর ভুল ধারণা সৃষ্টি করতে চায়। মোমেনকে এটি সাজে না, মোমেন এমন হয়ে থাকে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি ভিন্ন ছিল, অর্থাৎ যা কিছু তার কাছে ছিল তিনি তা ব্যবহার করতেন। তিনি এক পেশে ছিলেন না, একদিকে ঝুঁকে যেতেন না, উন্নতমানের কাপড় পেলে তা পরিধান করেছেন, কাপড় না থাকলে সাধারণ কাপড় পরিধান করেছেন। তিনি বলেন, যাই পেতেন তিনি পরিধান করতেন, তিনি তা এড়াতেন না বা উপেক্ষা করতেন না, যে কাপড় দেয়া হতো তা গ্রহণ করতেন। কিন্তু তারপর, কিন্তু তাঁর তিরোধানের পর কিছু মানুষ সন্ন্যাস ব্রত এর সাথে যুক্ত করেছে আর এটিকেই বিনয় মনে করে। অনেক দরবেশকে দেখা গেছে যে মাংসের সাথে মাটি মিশিয়ে খাচ্ছে। এক দরবেশের কাছে কোনো ব্যক্তি যায়, দরবেশ তার কোনো মুরিদকে বলে যে মেহমানকে খাবার খাইয়ে দাও, মেহমান এ কথার উপর জোর দেয় যে আমি তো আপনার সাথেই খাবার খাবো পীর সাহেব। অবশেষে সেই দরবেশের সাথে যখন মেহমান খাবার খেতে বসে, তার জন্য নিমের বড়ি প্রস্তুত করে তার সামনে রেখে দেওয়া হয়েছে। নিম এক ধরনের গাছ হয়ে থাকে, যে গাছের পাতা খুবই তিতা হয়ে থাকে এবং এর ফলও খুব তিতা হয়ে থাকে। এর বড়ি প্রস্তুত করে তার সামনে রাখা হয়েছে, এর স্বাদ নেই বললে অত্যুক্তি হবে, বরং এটি খুব চরম তিতা বা তিক্ত হয়ে থাকে। তিনি বলছেন, এই ধরনের বিষয়াদি কতক মানুষ অবলম্বন করে, আসলে মানুষকে তারা এই কথা বোঝাতে চায় যে তারা আধ্যাত্মিকতার অনেক উন্নত মার্গে রয়েছে, কিন্তু ইসলাম এমন বিষয়াদিকে শ্রেষ্ঠত্ব আখ্যা দেয় না। ইসলামের দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠত্ব হলো তাকওয়া, যার মাধ্যমে কেউ ওয়ালি হয়, যার সাথে ফেরেশতা কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে শুভ সংবাদ দেন। আমরা এই ধরনের শিক্ষা দেই না, এটি ইসলামের শিক্ষার পরিপন্থী আচরণ। কোরআনের শিক্ষা হলো কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও, এরা উন্নত খাবারে মাটি মিশিয়ে সেটিকে অখাদ্য বানিয়ে তোলে। এমন রীতিনীতি ইসলাম পৃথিবীতে আসার পর অনেক পরে ইসলামে অনুপ্রবেশ করেছে। এটা মুহাম্মদ রাসূলের শিক্ষার সাথে সংযোজন করে। ইসলাম এবং কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এরা নিজেদের পৃথক শরীয়ত আবিষ্কার করে। আমি এটিকে চরম ঘৃণার দৃষ্টিতে দেখি। আমাদের জন্য রাসূলুল্লাহ ইসলামের আদর্শ রয়েছে। আমাদের জন্য মহানবী ইসলাম হলেন সর্বোত্তম আদর্শ। আমাদের কল্যাণ এবং মঙ্গল যথাসাধ্য তাঁর পদাঙ্ক অনুসরণ করা এবং এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার মাঝে নিহিত। এটি তো পানাহার সংক্রান্ত বিষয়। দৈনন্দিন চরিত্রে যতটুকু সম্পর্ক আছে সে গণ্ডির কথা তিনি বলছেন, যেমন পারিবারিক আচার আচরণ সম্পর্কেও তিনি বলেছেন। নারী এবং শিশু সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রেও মানুষ অনেক ভুল করেছে এবং সঠিক পথ থেকে তারা বিচ্যুত হয়েছে। কোরআন শরীফে লেখা আছে যে ও আশেরু হন্না বিল মারুফ, কিন্তু মানুষ এর বিপরীত আচরণ করছে। মারুফ তো দূরের কথা, বরং কোনো কোনো ঘরে জুলম এবং অন্যায় অত্যাচার হচ্ছে। অতএব সাধ্য থাকলে ভালো খাবার খাওয়া আর সাধ্য থাকলে ভালো কাপড় পরিধান করলে তাকওয়ায় ঘাটতি আসে না, বরং তাকওয়া বৃদ্ধি পায়। সামাজিক চরিত্র সম্পর্কে তিনি বলেছেন যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা আবশ্যক, সন্তানদের দেখাশোনা করা, তাদের চাহিদা পূরণ, তাদের সঠিক তরবিয়ত শিক্ষা দীক্ষাও আবশ্যক, এটিও তাকওয়া। এটি কোরআনের নির্দেশ। অতএব আল্লাহর অধিকার এবং বান্দাদের প্রাপ্য উভয়টি প্রদান আবশ্যক। তিনি আরো একটি কথা বর্ণনা করেছেন, মুত্তাকিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক জ্যোতি বা আলো দেয়া হয়। এ সম্পর্কে তিনি বলছেন, প্রকৃত তাকওয়ার সাথে অজ্ঞতা সহাবস্থান করতে পারে না। প্রকৃত তাকওয়া নিজের সাথে এক জ্যোতি রাখে। যেভাবে মহাসম্মানিত প্রতাপান্বিত খোদা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম,
যদি তাকওয়ায় অবিচল থাকো খোদার জন্য, তাকওয়ার বৈশিষ্ট্যে যদি স্থায়ী হও এবং অবিচল থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের এবং অন্যদের মাঝে একটা পার্থক্য সৃষ্টি করবেন। সেই পার্থক্য হলো তোমাদের এক আলো দেয়া হবে, যেই আলোতে তোমরা তার সকল পথে বিচরণ করতে পারবে। অর্থাৎ সেই আলো তোমাদের সকল কথা কর্ম অঙ্গ প্রত্যঙ্গে এসে যাবে, স্থান পাবে, তোমাদের বিবেক বুদ্ধি প্রখর হবে, তোমাদের সাধারণ মন্তব্য বা কথায় আলো থাকবে, কোনো ভুল ভ্রান্তি সে এমন করতে পারে না যা খোদার ইচ্ছার পরিপন্থী হবে। আর হলেও আল্লাহ তাৎক্ষণিকভাবে সংশোধনের প্রতি তার মনোযোগ আকর্ষণ করবেন, ইস্তিগফারের প্রতি আল্লাহ মনোযোগ আকর্ষণ করবেন। তিনি বলেন, তোমাদের প্রতিটি সাধারণ কথা বা মন্তব্যে যদি থাকবে, তোমাদের চোখেও আলো থাকবে, তোমাদের কানে যে মুখে বর্ণনায়, তোমাদের প্রতিটি গতিবিধিতে আলো থাকবে, যে তোমরা যে পথে বিচরণ করবে তা আলোকিত হবে। বস্তুত তোমাদের যত পথ তথা অঙ্গ প্রত্যঙ্গের পথ, তোমাদের ইন্দ্রিয়ের পথ সব নূরে ভরে আলোতে ভরে যাবে। তোমরা আলো মূর্তিমান আলো হয়ে যাবে। তোমাদের পদগুলো পণ্যের পানে নিয়ে যাওয়ার পথ হবে। তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণ কর্মশীল হবে। তোমাদের চিন্তাধারা ধ্যান ধারণাও পূর্ণ হবে। পাপের ধ্যান ধারণা মিটে যাবে। যদি এমন সমাজ প্রতিষ্ঠিত হয় তাহলে তা অবশ্যই তাকওয়ার পথে বিচরণকারীদের সমাজ হয়ে থাকে। প্রাচীন কাল থেকে প্রকৃতির নিয়ম এমনই চলে আসছে যে সবকিছু তত্ত্বজ্ঞান পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পর হয়ে থাকে ভয়। ভয় ভালোবাসা এবং মূল্যায়নের মূল হলো পূর্ণ তত্ত্বজ্ঞান অর্জন। যাকে পূর্ণ তত্ত্বজ্ঞান দেওয়া হয় তাকে ভয় এবং ভালোবাসা পূর্ণ মাত্রায় দেওয়া হয়। যাকে ভয় এবং ভালোবাসা পূর্ণ মাত্রায় দেওয়া হয় তাকে সকল পাপ থেকে মুক্তি দেওয়া হয় যা ধৃষ্টতার ফলে সৃষ্টি হয়ে থাকে। অতএব এই মুক্তির জন্য কোনো রক্তের আমাদের প্রয়োজন নেই, কোনো ক্রুশের আমরা মুখাপেক্ষী নই, কোনো প্রাশ্চিত্যবাদের আমাদের প্রয়োজন নেই, বরং আমরা শুধু এক কোরবানির মুখাপেক্ষী। তাহলে প্রবৃত্তির কোরবানি আমাদের প্রকৃতির প্রয়োজন অনুভব করছে এমন কোরবানিকে অন্য ভাষায় বলা হয় ইসলাম। নফসের প্রবৃত্তির কোরবানি তা অর্জনের কারণ হয়, এরই নাম হলো ইসলাম। ইসলামের অর্থ হলো জবাই হয়ে যাওয়ার জন্য গর্দান আগে রেখে দেওয়া, অর্থাৎ পূর্ণ স্বতঃস্ফূর্ততার সাথে নিজের আত্মা আল্লাহর আস্তানায় রেখে দেওয়া। এই প্রিয় নামটি হলো শরীয়তের প্রাণ এবং সমস্ত আদেশ নিষেধের মূল। জবাই হয়ে যাওয়ার জন্য গলা স্বতঃস্ফূর্তভাবে সামনে রেখে দেয়া, পূর্ণ ভালোবাসা এবং পূর্ণ প্রেমের দাবি রাখে। আর পূর্ণ ভালোবাসা চায় পূর্ণ তত্ত্বজ্ঞান অর্জন। যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর তত্ত্বজ্ঞান অর্জন না হয় ভালোবাসা সৃষ্টি হতে পারে না। ইসলাম শব্দ এদিকে ইঙ্গিত করে যে প্রকৃত কোরবানির জন্য পূর্ণ তত্ত্বজ্ঞান এবং পূর্ণ ভালোবাসার প্রয়োজন, অন্য কিছুর প্রয়োজন নেই। এর দিকে আল্লাহ তাআলা কোরআন শরীফে ইঙ্গিত করেছেন, লাইয়ান আল্লাহ লহু মোহা আমাকে ভয় করো এবং আমার তাকওয়া অবলম্বন করো। অতএব এই হলো সেই তাকওয়ার মান যা আল্লাহ তাআলা আমাদের মাঝে দেখতে চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে দাবি করেন, যুগ ইমাম আমাদের কাছে চান। আর বারবার কোরআন শরীফের নসিহত করা হয়েছে, আর এটি অর্জনের জন্য রমজান মাসে রোজা আবশ্যক করা হয়েছে। সৌভাগ্যবান আমাদের মাঝে তারা যারা এই চেতনা নিয়ে চেষ্টা করবে যে তাকওয়া অর্জনের জন্য রমজানের বাকি রোজা আমরা ইনশাআল্লাহ রাখব। আর যেগুলো রাখা হয়েছে আল্লাহ করার জন্য সেগুলো এভাবেই রাখা হয়ে থাকবে। আমাদের প্রতিটি কথা ও কর্মকে খোদার সন্তুষ্টির অধীনত করতে হবে। এক ব্যক্তি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কাছে এসে বলে যে মানুষ আপত্তি করে থাকে যে আপনি মসীহ মওউদ হওয়ার দাবি করেছেন কিন্তু আপনি তো সৈয়দ নন, আর সৈয়দ কিভাবে এক সাধারণ উম্মতের বয়ত করতে পারে। কিছু সৈয়দ এবং সৈয়দদের যারা বড় মর্যাদা দিয়ে থাকে তারা এখনও এই আপত্তি করে থাকে যে সৈয়দদের এক অসাধারণ পদমর্যাদা রয়েছে। তাই এক সৈয়দ কিভাবে যে সৈয়দ নয় তার হাতে বয়ত করতে পারে। গায়ের আহমদীদের মাঝে আজকাল এই ধারণাও মাথাচাড়া দিয়েছে যে মসীহ মওউদ আরবদের মাঝে আসা উচিত ছিল, অনারবদের মাঝে কীভাবে মসীহ মওউদ আসতে পারে আর কীভাবে আমরা তাকে মানতে পারি। এরা কোরআন পড়ে কিন্তু চিন্তা করে না, কোরআনের উত্তর পূর্বেই দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছে এই পদমর্যাদা তো আমি দিব, আমি দিয়ে থাকি। বান্দাই এই মর্যাদা বন্টন করতে পারে না মানুষের মাঝে। তিনি বলছেন আল্লাহ তাআলা কারো দেহ দেখে সন্তুষ্ট হন না, কে কোন জাতির সেটি দেখাও তার উদ্দেশ্য নয়, তার দৃষ্টি থাকে সবসময় তাকওয়ার উপর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খোদার দৃষ্টিতে তোমাদের মাঝে বেশি সম্মানিত সে যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি মুত্তাকি। এটি মিথ্যা কথা যে আমি সৈয়দ বা মোগল বা পাঠান বা শেখ। যদি জাতি সত্তা নিয়ে গর্ব করে তাহলে সেই গর্ব অহংকার বৃথা। মৃত্যুর পর জাতিগত অহংকারের আর কিছুই বাকি থাকবে না। আল্লাহ তাআলার পবিত্র সন্নিধানে জাতিগত পার্থক্যের কোনো গুরুত্ব নেই। কোনো ব্যক্তি শুধু বড় বংশের সাথে সম্পর্ক রাখার কারণে মুক্তি পেতে পারে না। মহানবী ইসলাম হযরত ফাতেমাকে বলেছিলেন, হে ফাতেমা, তুমি এটি নিয়ে অহংকার করো না যে তুমি রসুলের বংশ। রসুল তো নয়া, আল্লাহর কাছে জাতিগত শ্রেষ্ঠত্ব বলতে কিছু নেই।
অতএব যেখানে হযরত ফাতেমার ক্ষেত্রে এই কথাটি সত্য, তাই কে এর বাইরে থাকতে পারে? সেখানে যে পদমর্যাদা লাভ হয় তাকওয়ার দৃষ্টিকোণ থেকে লাভ হয়। এটা জাতি বা গোত্রের যে পার্থক্য, এটি শুধু পরিচিতির জন্য, আল্লাহর সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয় তাকওয়ার মাধ্যমে, তাকওয়াই মহান মর্যাদা লাভের কারণ হয়ে থাকে। যদি কেউ সৈয়দ হয়ে থাকে, সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে যদি মহানবীকে গালি দেয়, আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করে, কেউ কি বলতে পারে যে আল্লাহ তাআলা তাকে রসূলের বংশ হওয়ার কারণে মুক্তি দেবেন আর সে জান্নাতে প্রবেশ করবে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পবিত্র দৃষ্টিতে সত্য ধর্ম যা মুক্তির কারণ তা হলো ইসলাম। যদি কোনো খ্রিস্টান, যদি কেউ খ্রিস্টান হয়ে যায় বা ইহুদি হয়ে যায় বা আর্য ধর্ম গ্রহণ করে, সে খোদার দৃষ্টিতে সম্মান লাভের যোগ্য নয়। আল্লাহ তাআলা আল্লাহ জাত ও বংশের পার্থক্যকে উঠিয়ে দিয়েছেন, এটি জাগতিক ব্যবস্থা এবং পরিচিতির জন্য কেবল। আমরা এটি নিয়ে খুব ভালোভাবে চিন্তা করেছি যে আল্লাহ দরবারে যে পদমর্যাদা লাভ হয় এর মূল কারণ হলো তাকওয়া। যে মুত্তাকি সে জান্নাতে যাবে, আল্লাহ তা এর জন্য এর সিদ্ধান্ত করে রেখেছেন। আল্লাহর পবিত্র দৃষ্টিতে মুত্তাকি সম্মানিত, এই যে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কর্ম এবং দোয়া মুত্তাকিদের গৃহীত হয়। এটি কোথায় বলেন যে মিনাস সাইয়্যিদিন? মুত্তাকি সম্পর্কে তিনি বলেন যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মুত্তাকিকে সকল সংকীর্ণতা থেকে মুক্তি দেওয়া হয়, তাকে এমন স্থান থেকে রিজিক দেওয়া হয়, জীবিকার ব্যবস্থা হয় যা সে কল্পনাও করতে পারে না। এখন বলো যে প্রতিশ্রুতি কি সৈয়দদের দেওয়া হয়েছে নাকি মুত্তাকিদেরকে? তিনি আরও বলেন যে মুত্তাকিরাই খোদা তালার বন্ধু হয়ে থাকে, এই প্রতিশ্রুতি সৈয়দদেরকে দেওয়া হয়নি। ওলায়েতের চেয়ে বড় মর্যাদা আর কী হবে? এটিও মুত্তাকিরাই লাভ করেছেন। কেউ কেউ ওলায়েতকে নবুয়তের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে আর বলে নবীর ওলায়েত তার নবুয়তের চেয়ে মহান। নবীর সত্তা দুটো জিনিসের মাধ্যমে গঠিত হয়, একটি হলো নবুয়ত, অন্যটি হলো ওলায়েত। নবুয়তের মাধ্যমে নবী শরীয়তের শিক্ষা সৃষ্টির মাঝে প্রচার করেন, আর ওলায়েত হলো খোদার সাথে তার সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। তিনি বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিস সাইয়্যিদিন কোথাও বলেননি। বস্তুত আল্লাহ তাআলা যা চান তা হলো তাকওয়া। হ্যাঁ, সৈয়দরা এদিকে আসার বেশি দাবি রাখে, কেননা তারা মুত্তাকির সন্তান, তাদের জন্য আবশ্যক হলো তাকওয়া অবলম্বনের চেষ্টা করা। এটি নয় যে সৈয়দদেরকে কোনো মর্যাদা দেওয়া হচ্ছে, এমন নয়। তিনি বলছেন তাদের জন্য আবশ্যক হলো সর্বপ্রথম আশা। সৈয়দদের অধিকার মনে করে আল্লাহর সাথে যুদ্ধ করা উচিত নয় তাদের। তিনি যাকে চান দান করেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটি এমন একটি বিষয় যেমনটি কিনা ইহুদিরা বলে থাকে যে বনি ইসমাইলকে কেন নবুয়ত দেয়া হলো, তারা জানে না তিলকাল আইয়ামুদা ওয়ালুহা বাইনান নাস। যদি কেউ আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে সে প্রত্যাখ্যাত। এই আয়াতের অর্থ হলো এই দিনগুলো মানুষের মাঝে আমরা অদল বদল করে থাকি, তো এইটি হলো আল্লাহর সিদ্ধান্ত। তিনি বলছেন আল্লাহর, কেউ যদি আল্লাহর মোকাবেলা করতে চায় সে প্রত্যাখ্যাত। তিনি সবাইকে প্রশ্ন করতে পারেন, কেউ তাকে প্রশ্ন করতে পারে না।
ফরমাতে হ্যাঁ আপনে দাবে পর আপনে ইলজাম কে জবাব মে
তার দাবি সম্পর্কে যারা কটাক্ষ করে, এর উত্তরে তিনি বলেন মহানবী সাল্লাম যখন প্রেরিত হয়েছেন না, তিনি যখন নবী হওয়ার দাবি করেছেন, তখনও মানুষের দৃষ্টিতে অনেক ইহুদি আলিম আলেম মুত্তাকি এবং পরেশঘর হিসেবে প্রসিদ্ধ ছিল। কিন্তু এর আবশ্যকীয় অর্থ এটি নয় যে আল্লাহর দৃষ্টিতেও তারা মুত্তাকি ছিল। আল্লাহ সে সব মুত্তাকির কথা বলছেন যারা তাঁর দৃষ্টিতে তাকওয়া এবং নিষ্ঠা রাখে। তারা যখন মহানবীর দাবির কথা শুনেছে, মানুষের মাঝে তাদের যে সম্মান ছিল তা
কমতে দেখে তারা অহংকার বশত অস্বীকার করে বসে, সত্য মানা পছন্দ করেনি। তো দেখো, মানুষের দৃষ্টিতে তারাও মুত্তাকি ছিল, কিন্তু তাদের নাম প্রকৃত মুত্তাকি ছিল না। প্রকৃত মুত্তাকি সে যার সম্মান পদদলিত হলেও, সহস্র সহস্র লাঞ্ছনা গঞ্জনা আসলেও, নিহত হওয়ার আশঙ্কা দেখা দিলেও, আর খুদ অনাহারের আশঙ্কা দেখা দিলেও, খোদার ভয়ে সমস্ত কষ্ট তারা শিরোধার সহ্য করে, কিন্তু সত্য গোপন করে না। মুত্তাকির অর্থ সেটি নয় যা আজকালকার আলেমরা আদালতে বর্ণনা করে, অর্থাৎ মৌখিকভাবে মানার দাবি করলেই চলবে, তাদের উপর প্রতিষ্ঠিত হোক বা না হোক। মিথ্যাও যদি বলে চুরি করলেও সে মুত্তাকি, অর্থাৎ শুধু মুসলমান হওয়ার দাবি করা তাকওয়া না, তাকওয়ারও বিভিন্ন স্তর রয়েছে। যতক্ষণ এটি পূর্ণতা লাভ না করবে, মানুষ পূর্ণ মুত্তাকি হতে পারে না। পূর্ণ মাত্রায় কোনো কিছু গ্রহণ করলেই বা নিলেই সেটি কার্যকর হতে পারে। যেমন কারো যদি চরম খেদা থাকে, তাহলে রুটির একটা টুকরা এবং পানির এক বিন্দু পান করলেই সে তৃপ্তি লাভ করবে না। মৌলভীরা জ্ঞানী হওয়ার দাবি করে, এটি তাকওয়া নয়। তাকওয়া কর্মের মাধ্যমে সৃষ্টি হয়, আমলের মাধ্যমে সৃষ্টি হয়। কাউকে মৌলভী বললে বা বড় আলেম বানালেই তাকওয়া সৃষ্টি হয়ে যায় না। এক ব্যক্তির যদি চরম ক্ষুধা এবং পিপাসা লেগে থাকে, তাহলে রুটির একটা টুকরো বা পানের একটা বিন্দু খেলে সে তৃপ্তি লাভ করবে না, তার প্রাণ রক্ষা হবে না যতক্ষণ পর্যন্ত পুরো খোরাক না নেবে। তাকওয়ারও কি অবস্থা? মানুষ সকল অর্থে যখন তাকওয়া অবলম্বন না করবে, ততদিন সে মুত্তাকি হতে পারে না। যদি আমার কথা সঠিক না হয়, তাহলে কাফের কারো মুত্তাকি বলতে পারে, কেননা তাকওয়ার কোনো না কোনো দিক বা কোনো না কোনো গুণ তার মাঝে অবশ্যই থাকবে, কোনো না কোনো নেকি সে অবশ্যই করে, কিন্তু এ কারণে সে মুত্তাকি হতে পারে না। আল্লাহ তাআলা কাউকে শুধু অন্ধকার দিয়ে সৃষ্টি করেন নি, সবার মাঝে শুধু পাপই থাকবে এমন নয়। কোনো কাফেরের মাঝে যদি শুধু একটি তাকওয়া থাকে, তাহলে এটি তার কোনো কাজে আসবে না। যথেষ্ট পরিমাণ তাকওয়া থাকতে হবে, যার ফলে তার হৃদয় আলোকিত হবে, যা পূর্বে বলা হয়েছে। আল্লাহর অধিকারও প্রদানকারী হতে হবে তাকে, বান্দাদের প্রাপ্য প্রদানকারী হতে হবে, সকল প্রকার গুণাবলী তার মাঝে থাকতে হবে। তিনি বলেন, খোদা তার প্রতি সন্তুষ্ট হতে হবে এবং সকল পাপ থেকে যেন সে মুক্ত থাকে। অনেক মুসলমান এমন আছে যারা বলে যে আমরা কি রোজা রাখি না, আমরা কি নামাজ পড়ি না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এসব করে কেউ মুত্তাকি হতে পারে না। তাকওয়া ভিন্ন জিনিস। যতক্ষণ মানুষ খোদা তালাকে অগ্রগণ্য না করবে, আর সকল সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে হোক বা জাতির সাথে হোক বা বন্ধু বান্ধবের সাথে হোক বা শহরের সম্মান লোকদের সাথে হোক, খোদার ভয়ে যদি এগুলো ছিন্ন না করে, আর খোদা জনের সকল লাঞ্ছনা বরণের জন্য যদি প্রস্তুত না হয়, তাহলে ততদিন সে মুত্তাকি হতে পারে না। কোরআন শরীফে যে বড় বড় প্রতিশ্রুতি রয়েছে মুত্তাকিদের জন্য, তা সেখানে এমন মুত্তাকির কথা বলা হয়েছে যারা তাকওয়াকে যথাসাধ্য পালন করেছেন। মানুষের শক্তিবৃত্তি যতটা যতক্ষণ ছিল, তারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকেছেন, এরপর এক পর্যায়ে তাদের শক্তি হারিয়ে যায়। তখন খোদা তালার সাথে তারা শক্তির জন্য দোয়া করেন, যেভাবে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন থেকে স্পষ্ট, ইয়াকা নাবুদু অর্থাৎ আমাদের যতটা শক্তি ছিল আমরা কাজ করেছি, কোনো ত্রুটি বিচ্যুতি করিনি। ইয়াকা নাস্তাইন, এখন সামনে যাওয়ার জন্য তারা নূতন শক্তি আল্লাহ তাআলার কাছে যাচনা করে। এবং হুজুর হাফেজের একটা পংক্তি পড়ছেন, অনুবাদ যখন করবেন আমি অনুবাদ করব। অর্থাৎ আমরা সেই মহান মর্যাদায় পৌঁছতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমার কৃপা সাথে না থাকবে। তাই ভালোভাবে স্মরণ রেখো, আল্লাহ তাআলার পবিত্র দৃষ্টিতে মুত্তাকি হওয়া ভিন্ন বিষয়, আর মানুষের দৃষ্টিতে মুত্তাকি হওয়া ভিন্ন জিনিস। ঈসা আলাইহিস সালামের সময় বিরোধীদের যে দল গঠিত হতো, এর কারণও এটি ছিল। সাধারণ মানুষ যারা ইহুদিদের দৃষ্টিতে সম্মানিত আর মুত্তাকি আর পরেশগার গণ্য হতো, তারা ছিল বিরোধী। যদি বিরোধী না হতো, দল গঠিত হতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমনই হয়েছে, পরিস্থিতি এমনই ছিল। শ্লাঘা, গর্ব, লোক দেখানো, অহংকার মতো বিষয় ছিল যা সত্য গ্রহণের পথে বাধা ছিল। বস্তু তাকওয়া কঠিন বিষয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়া দান করেন, সেই তাকওয়ার লক্ষণাবলীও একই সাথে তার মাঝে সৃষ্টি করেন। সত্য কথা হলো, সত্য যখন প্রকাশিত হয়, যে তাকে অনর্থক প্রত্যাখ্যান করে, আর যৌক্তিক ও শাস্ত্রগত যুক্তি প্রমাণকে প্রত্যাখ্যান করে, আল্লাহর নির্দেশনাবলীকে প্রত্যাখ্যান করে, সে কীভাবে মুত্তাকি হতে পারে? সত্য কথা হলো, সত্য যখন প্রকাশিত হয়, সেটিকে যে অনর্থক প্রত্যাখ্যান করে, আর যৌক্তিক ও শাস্ত্রীয় প্রমাণাদি এবং আল্লাহর নির্দেশনাবলীকে প্রত্যাখ্যান করে সে আদৌ মুত্তাকি হতে পারে না। মুত্তাকির সবসময় খোদাভীতির মাঝে সময় অতিবাহিত করা উচিত। তার প্রেরিত হওয়ার কথা বলতে গিয়ে তিনি বলেন যে পৃথিবী থেকে কখনো এমন হয়েছে যে 24 বছর পর্যন্ত এক ব্যক্তি সারা রাত পরিকল্পনা করে সকালে বলবে যে আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি ওহী এবং আলহাম হয়েছে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না। এভাবে যে পৃথিবীতে সর্বত্র নৈরাজ্য ছড়িয়ে যাবে এবং সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। মুত্তাকি একটি কথাকেই কাজে লাগাতে পারে, কিন্তু এখানে সহস্র সহস্র কথা রয়েছে, যুগের দাবি ইও রয়েছে। আর হাদিস বলছে যে মিনকুম মিনকুম সুরা নূরেও মিনকুম শব্দ রয়েছে। পাষাণের মতো পশু এবং পশু সদৃশ যে জীবন অতিবাহিত হচ্ছে সেটি একটা পৃথক দাবি। শতাব্দীর শিরোভাগে তারা বলতো যে মুজাদ্দিদ আসে, অথবা শতাব্দীরও 22 বছর অতিবাহিত হয়ে গেছে, চন্দ্র সূর্য গ্রহণ হয়েছে, প্লেগ হামলা করেছে, হজও বন্ধ হয়েছে। এসব বিষয় দেখে যদি এখনও এরা না মানে তাহলে আমরা কীভাবে বুঝবো যে তাদের মাঝে তাকওয়া রয়েছে? অর্থাৎ এমন গায়ের আহমদি যারা মুত্তাকি হওয়ার দাবি করে, নেক হওয়ার দাবি করে, মুসলিম ইসলামের বিরুদ্ধে কুফরি ফতোয়া দেয়, তাদেরকে তিনি এই উত্তর দিচ্ছেন। তারা এভাবে মানুষকে প্ররোচিত করে, তাদেরকে নষ্ট করে, বিভ্রান্ত করে। তিনি বলেন আমরা বারবার বলেছি যে আসো, যেসব বিষয়ে প্রশ্ন করার অধিকার আছে তোমাদের সে প্রশ্ন করো। এটি চলবে না যে কোরআন কিছু বলবে, তোমরা ভিন্ন কথা বলবে আর এমন কথা তুলে ধরবে যা এর বিরোধী। মসিহ দৈহিকভাবে আকাশ থেকে অবতরণে তারা বিশ্বাস করে, অথচ এটি তখনই সত্য প্রমাণিত হতে পারে যদি তাকে আকাশে তার যাওয়া প্রমাণিত হয়। কোরআন বলে যে ঈসা সাম মারা গেছে, তারা বলে যে ঈসা সাম ছাদ ফেট বিদীর্ণ করে আকাশে চলে গেছেন। অনুশ্চিত কথা পরিত্যাগ করে কুসংস্কার অনুসরণ করে কি তাকওয়া? প্রকৃত তাকওয়া পরিচয় কোরআন থেকে পাওয়া যায়। দেখো মুত্তাকিরা কী কী কাজ করেছেন। তাকওয়ার বেড়াতে জামাতকে নসিহত করতে গিয়ে তিনি বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের উপর খোদার একটা বিশেষ বিকাশ হয়ে থাকে, খোদার ছায়ায় তারা থাকে। কিন্তু তাকওয়া খাঁটি হওয়া উচিত, তাতে শয়তানের যেন কোনো অংশ না থাকে। আল্লাহ তাআলা শিরক পছন্দ করেন না, কিছু অংশ যদি শয়তানের জন্য থাকে আল্লাহ বলেন যে পুরোটাই শয়তানের। তিনি বলেন আমরা আমাদের জামাতকে বলবো শুধু এতটা নিয়ে গর্ব করা উচিত হবে না যে আমরা নামাজ পড়ে রোজা রাখি, বড় বড় পাপ যেমন ব্যভিচার করি না, চুরি করি না, এইসব গুণাবলী অন্যান্য ফেরকার লোকদের মাঝে রয়েছে, যেমন মুশরিকরা এমন পাপ করে না। তাকওয়ার বিষয়টি সূক্ষ্ম, এটি অর্জন করো, আল্লাহর মহত্ব হৃদয়ে স্থান দাও, যার কর্মে বিন্দু মাত্র লোক দেখানো ভাব থাকে আল্লাহ আল্লাহ তাআলা সেটি উঠিয়ে তার মুখে ছুঁড়ে মারেন। লোক দেখানোর জন্য যেন কোনো কাজ করানো হয় প্রত্যেক কঠিন। যেমন কেউ যদি তোমাকে বলে যে তুমি কলম চুরি করেছো, তুমি রাগ কেন করো? একটা সামান্য কথা বলেছে, কেউ যদি বলে যে আমার কলম চুরি করেছো তাহলে খেপে যায়, এটি মুত্তাকি হওয়ার লক্ষণ নয়। ধৈর্য বর্বণের পরিচয় দেওয়া উচিত, তোমার ধৈর্য ধারণ শুধু আল্লাহর জন্য হওয়া উচিত, রাগ করা থেকে বিরত থাকা উচিত ছিল। এই রাগ এই ক্রোধ এই কারণে যে তুমি সত্য ছেলে না, অর্থাৎ সত্যের উপর তুমি প্রতিষ্ঠিত ছেলে না। মানুষ যতক্ষণ পর্যন্ত অনেক মৃত্যু বরণ না করবে সে মুত্তাকি হতে পারে না। নিদর্শন এবং অন্যান্য লক্ষণাবলীও তাকওয়ারই শাখা, মূল বিষয় হলো তাকওয়া। তাই এলহাম এবং রোয়ার পিছনে ছুটবে না, বরং তাকওয়া অর্জনের চেষ্টা করো। এটি নয় যে অমুকের প্রতি এলহাম হয়েছে, অমুকে সত্য স্বপ্ন দেখেছে, এটি দেখো যে তাকওয়া কি। মুত্তাকির এলহাম সত্য হয়ে থাকে, তাকওয়া যদি না থাকে এলহামও নির্ভরযোগ্য হয় না, তাতে শয়তানের অংশ থাকতে পারে। কারণ তাকওয়াকে তার কতটা সে এলহাম লাভ পেল সেই দৃষ্টিকোণ থেকে যাচাই করবে না, বরং তার এলহামকে তার তাকওয়ার অবস্থার নিরিখে যাচাই করো। সব দিক থেকে চোখ বন্ধ করে প্রথমে তাকওয়ার স্তরগুলো অতিক্রম করো। তিনি বলছেন যত নবী এসেছেন সবার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তাকওয়ার পথ দেখানো। ইনা আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, কোরআন শরীফ তাকওয়ার সূক্ষ্ম পদগুলো বুঝিয়েছে, শিখিয়েছে। নবীর শ্রেষ্ঠত্ব উম্মতের শ্রেষ্ঠত্বের দাবি রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু খাতামুন নবীন ছিলেন, তাই মহানবীর সত্তায় নবুয়ত পরম মার্গে পৌঁছেছে। নবুয়তের পরম মার্গে পৌঁছতেই নবুয়ত সমাপ্ত পূর্ণতা লাভ করেছে। যে খোদাকে সন্তুষ্ট করতে চায়, নিদর্শন দেখতে চায়,
আর অলৌকিক নিদর্শন যদি দেখতে চায়, নিজেদের নিজের জীবনকে অলৌকিক করা উচিত। দেখো যে পরীক্ষা দেয়, সে পরিশ্রম করতে করতে টিবি রোগীর মতো দুর্বল হয়ে যায়, তাই তাকওয়ার পরীক্ষায় পাশ করার জন্য সকল কষ্ট সহ্য করতে প্রস্তুত হয়ে যাও। এই পথে যদি মানুষ পদচারণা করে তাহলে শয়তান তার উপর অনেক বড় বড় হামলা করে, কিন্তু এক পর্যায়ে গিয়ে শয়তান থেমে যায়। এটি সেই সময় হয়ে থাকে যখন মানুষের হীন জীবনের উপর মৃত্যু এসে সে খোদার পবিত্র ছায়ায় এসে যায়। সার কথা হলো, আমাদের শিক্ষার সার কথা হলো, মানুষের উচিত নিজের সকল শক্তিকে খোদার সন্তুষ্টির সন্ধানে ব্যয় করা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদেরকে নসিহত করেছেন, কিছু উদ্ধৃতি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন তাকওয়ার অর্থ এবং এর গভীরতা আমরা বুঝতে পারি। আর যেভাবে হযরত মসীহ ইসলাম বলেছেন, তার জামাতভুক্ত হয়ে তাকওয়ার প্রকৃত মর্ম অর্থ বুঝে যান, সে অনুসারে আমরা আমাদের জীবন অতিবাহিত করি। রমজানের দিনগুলোতে, রমজানের যে বাকি দিনগুলো রয়েছে, সেই দিনগুলোতে যথাসাধ্য চেষ্টা করা উচিত তাকওয়ার প্রকৃত মর্ম এবং অর্থ বুঝে আল্লাহর প্রাপ্য, আল্লাহর অধিকার এবং বান্দাদের অধিকার আমরা প্রদান নিশ্চিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر